মুবল্লিগ হব সুন্নতে রো খুব চর্চা করব সুন্নতে রো দয়া করো হে শাহে মদিনা।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم।
আসুন আমরা সকলে মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামত বরকাতুল আলিয়া তার লিখিত রিসালা দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত যে রিসালার নাম জিয়ায়ে দরুদ সালাম। এই রিসালার মধ্যে তিনি একটি দরুদ শরীফের ফজিলত এভাবে নকল করেন যে প্রিয় নবী রাসূলুল্লাহ রবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যেই ব্যক্তি সারা দিনে 50 বার দরুদ শরীফ পাঠ করবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই দরুদ শরীফ পাঠকারী ব্যক্তির সাথে কিয়ামতের দিন হাত মিলাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবা সে তিনি নিজেই বর্ণনা করেন যে আমার ঘরে একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি দাওয়াত দিয়েছিলাম, তো তিনি এসেছিলেন। খাবার খাওয়ার পরে আমি একটি সাদা রুমাল তাকে হাত মুছার জন্য দিয়েছিলাম, তো ওই হাত তিনি যে মুছেছিলেন ওই রুমালের মধ্যে, ওই সাহাবা বর্ণনা করেন যখন আমার ওই কাপড়টা ধোয়ার প্রয়োজন হতো, যেমন আমরা কাপড় ধোয়ার প্রয়োজন হলে হয়তো বা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিই অথবা কাপড় আমরা নিজের হাতে সাবান দিয়ে ধুয়ে ফেলি, কিন্তু ইনার ধোয়ার সিস্টেমটা অন্যরকম। কিরকম? যখন রুমালটা ধোয়ার প্রয়োজন হতো তিনি কি করতেন, ওই রুমালটা আগুনের মধ্যে রেখে দিতেন, রুমালটা আগুনের মধ্যে রেখে দিতেন এবং ওই রাখার বরকতে ওই রুমাল থেকে ওই রুমাল আগুনের মধ্যে পুড়ত না, বরঞ্চ ওই রুমালের মধ্যে যেগুলো ময়লা ছিল ওই ময়লাগুলো পরিষ্কার হয়ে যেত। এভাবেই অর্থাৎ বোঝা গেল যে রুমালের সাথে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক লেগেছে, দুনিয়ার কোনো আগুন কেন, কোনো জাহানের আগুন ওই রুমালকে পুড়াতে পারবে না। তো আমাদের সাথে যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত লাগানোর কিয়ামতের দিন সুযোগ হয়ে যায় প্রতিদিন 50 বার দরুদ শরীফ পাঠ করার বরকতে, তাহলে আমরাই বা কেন 50 বার ডেইলি দরুদ শরীফ পাঠ করব না। তো নিয়ত করি ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করি যে প্রতিদিন কমপক্ষে 50 বা 313 বার দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা বয়ান শ্রবণ করার আগে ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। এবং মুমিন সে যত ভালো কাজ করুক না কেন, যদি ওই ভালো কাজের আগে ভালো নিয়ত না থাকে তাহলে ওই ভালো কাজ সওয়াব পাওয়া যাবে না। এবং মুমিন যত ভালো নিয়ত করবে তার সওয়াবের পরিমাণ তত বেশি হবে। তো আসুন নিয়ত করি যে বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত গভীর মনোযোগ সহকারে এবং এখনো যারা আমরা ঘুরে ফেরার মধ্যে রয়েছি ইজতেমার ময়দানের মধ্যে বসে যাই এবং বয়ান শ্রবণ করি, এবং বয়ানের মধ্যে যা শিক্ষণীয় বিষয় থাকবে শুধু এক কান দিয়ে শুনলাম আর কান দিয়ে বের করে দিলাম এরকম নয়, ইনশাআল্লাহ যা শুনব তার উপর নিজেও আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দিয়ে নেকি হাসিল করব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। এবং আমি নিত করছি একমাত্র আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে বয়ান করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া এর একটি লিখিত রিসালা তিলাওয়াতের ফজিলত, এর মধ্যে তিনি একটি খুব সুন্দর ঘটনা নকল করেন আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি। হযরত সাইয়েদনা সাবিত বুনানি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি দৈনিক একবার কোরআন শরীফ কথন করতেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি সর্বদা দিনের বেলায় রোজা রাখতেন আর রাতে আল্লাহ তাআলার ইবাদত করতেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে মসজিদের পাশ দিয়ে অতিক্রম করতেন সেই মসজিদে অবশ্যই দুই রাকাত তাহিয়াতুল মসজিদ অর্থাৎ দুই রাকাত নফল নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ তাআলার নিয়ামত কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন, আমি জামে মসজিদের প্রতিটি পিলার অর্থাৎ প্রতিটি স্তম্ভের পাশেই পবিত্র কুরআনের কথন দিয়েছি এবং আল্লাহ তাআলার দরবারে আমি কান্নাকাটিও করেছি। তিনি আরো বলছেন যে আমি নামাজ ও কুরআন তেলাওয়াতকে বিশেষভাবে পছন্দ করতাম। সুবহানাল্লাহ। তার রহমতুল্লাহি তাআলা আলাইহির উপর আল্লাহ তাআলার এত বড় দয়া হলো যে তার যখন উফাত হলো, তার উফাতের পর যখন সবাই দাফন করছিল, খুব সুন্দর একটা ঘটনা ঘটলো। কি ঘটনা? যখন দাফন করার সময় হঠাৎ করে একটি ইট ওই কবরের মধ্যে পড়ে গেল। এখন হঠাৎ সবাই হতবাক যে কিভাবে ইটটাকে নিবে, এখন সবাই চিন্তা করলো কিভাবে ইটটাকে নেওয়া যায়। তো সবাই দৃঢ়স্থির মনের মধ্যে থেকে দৃঢ়স্থির করলো যে ইটটা আমাদের নিতে হবে। তো যখন ওই তারা ইটটা নেওয়ার জন্য ঝুঁকলো, তারা দেখতে পেল যে যিনি রহমতুল্লাহ তাআলা আলীকে কিছুক্ষণ আগে কবরে রেখেছেন তিনি রহমতুল্লাহ তাআলা আলী এখন কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। তার রহমতুল্লাহ তাআলা আলীর পরিবারের লোকজনের কাছে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, যে তার শাহজাদা সাহেবকে জিজ্ঞাসা করো যে শাহজাদা সাহেব, ইনার এমন কি গুণ ছিল যার কারণে ইনার এমন মর্তবা? তাদের পরিবারের লোকেরা বলল, এই আল্লাহর ওলি রহমতুল্লাহি তাআলা আলীহি যখন আল্লাহ তাআলা দরবারে দোয়া করত তখন এই দোয়াটা করত। কি দোয়া? আসলে আমরাও দোয়া করি সে দোয়াটা। তিনি এটা দোয়া করতেন, হে আল্লাহ, তুমি যদি কাউকে উফাতের পর কবরে নামাজ পড়ার সৌভাগ্য প্রদান করে থাকো তাহলে আমাকেও সে মর্যাদা দান করুন। বর্ণিত রয়েছে লোকজন যখন তার রহমতুল্লাহি তাআলা আলীহির মাজার শরীফের পাশ দিয়ে গমন করত তখন তার নূরানি কবর থেকে কুরআন তিলাওয়াতের আওয়াজ আসত। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের বিনা হিসাবে কমা হোক। আমিন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন একবার তওবা করি, যখন তুব ইলাল্লাহ বলা হবে তখন আমরা তওবা নিয়তে আস্তাগফিরুল্লাহ বলবো ইনশাআল্লাহ। তুব ইলাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা এখন একটা ঘটনা শ্রবণ করলাম যেই আল্লাহ তাআলার ওলি ইনার কয়েকটি অভ্যাস ছিল, ইনার কয়েকটি অভ্যাস ছিল। কি অভ্যাস? তিনি যখনই কোনো মসজিদের পাশ দিয়ে যেতেন অবশ্যই ওই মসজিদের দুই রাকাত তাহিয়াতুল হুজুর নফল নামাজ আদায় করতেন। তো আজ আমরা চিন্তা করি ইনার এমন এই যে নামাজ পড়া এটার উদ্দেশ্যের মধ্যে অনেক উদ্দেশ্য ছিল। তার মধ্যে একটি উদ্দেশ্য এটাই যে আমি যখন নামাজ এই মসজিদের মধ্যে পড়ব এই মসজিদ কিয়ামতের দিন আমার জন্য সাক্ষী হবে এবং আমি এই নফল নামাজের সওয়াব পাবো। তাহলে আজ আমরা চিন্তা করি ইনি আল্লাহর ওলি বিভিন্ন মসজিদের পাশ দিয়ে গমন করে করে মসজিদকে সাক্ষী করত যেন ওই মসজিদ তার জন্য সুপারিশ করে তাকে যেন জান্নাতে নিয়ে যায়। আর আজ আমরা চিন্তা করি আমরা কি এরকম বিভিন্ন ভালো কাজ করতে গিয়ে বিভিন্ন মসজিদকে বিভিন্ন জায়গায় কে কি সাক্ষী করি আমার সুপারিশ করার জন্য আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, নাকি বরঞ্চ বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন পিকনিকের নাম দিয়ে বিভিন্ন গুনাহের নাম দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমি তো গুনাহ করছি তো করছি, আমার লিখতে তো লিখছেই, বরঞ্চ যে জায়গায় আমি গুনাহ করছি ওই জায়গাকে আমি সাক্ষী করে আসছি। আজ হয়তোবা নজওয়ানদের মধ্যে দেখা যাবে এমনই, হয়তোবা কোনো পিকনিক স্পট বাকি নেই যেখানে আমরা গিয়ে গুনাহের কাজ করে আসি নাই। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবেন হয়তোবা আপনি গুনাহের কাজ করে এসেছেন ঠিকই, এবং তার পাশাপাশি ওই জায়গাকে আপনি সাক্ষী করে এসেছেন যে জায়গা কিয়ামতের দিন আল্লাহ তাআলা দরবারে বলবে এই ব্যক্তি আমার জায়গার উপর আমার উপর গুনাহের কাজ করেছিল। আজকে আপনি পিন্ডিকে নাম দিয়ে যে নাম দিয়ে বলেন, গান বাজিয়ে বিরাজমাতিকে যে রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সুপারিশ করবে। আপনার বিরুদ্ধে নালিশ করবে যে এই ব্যক্তি আমার উপর গান বাজিয়ে বাজিয়ে গুনাহের কাজ করে গিয়েছিল। চিন্তা করি এই আল্লাহর ওলির এমন মন মানসিকতা যে মসজিদে নামাজ পড়ে মসজিদকে সাক্ষী করছে, আর আছে আমরা মুসলমান গুনাহের কাজ করে করে গুনাহের আমরা ওই জায়গাকে গুনাহের সাক্ষী করছি। আমরা একটু চিন্তা করি এই আল্লাহ তাআলার ওলি। ইনার আরেকটি অভ্যাস ছিল, তিনি খুব বেশি কুরআনুল করিমকে ভালোবাসত, খুব বেশি তার বিশেষ পছন্দ আছে। আমাদের অনেক বিশেষ পছন্দ আছে না? আছে তো, আমরা অনেক পছন্দ আছে। কিন্তু একটু চিন্তা করি আমি মুসলমান হয়ে আমার বিশেষ পছন্দের মধ্যে কি কুরআনুল করিম পাঠ করা, নামাজ আদায় করা এগুলো কি রয়েছে? একটু চিন্তা করি কি আমার বিশেষ পছন্দের মধ্যে নামাজ আদায় করা, কুরআনুল করিম তেলাওয়াত করা এগুলো কি রয়েছে? হয়তো বা এটাও দেখা যায় যে কুরআনুল করিম খুলে কখন পড়েছে যে মনেও নাই, এরকম মুসলমান অনেক পাওয়া যাবে। আচ্ছা, যারা আমার এই আওয়াজ শুনছেন এবং যারা আমরা উপস্থিত রয়েছি, আজ একটি প্রশ্ন করি আপনাদের, এবং আপনারাও নিজের অন্তরকে এই প্রশ্নটা করুন। কি প্রশ্ন? মনে করেন আপনার বাড়ি এখানে চট্টগ্রাম, মনে করেন আপনার বাড়ি চট্টগ্রামের মধ্যে, আপনি ব্যবসায়িক কাজে বলেন অথবা আপনি নিজের যে কোনো কাজের জন্য বলেন চিটাগাং থেকে বাইরে ঢাকা গেলে মনে করেন, অথবা আপনি নিজের বাংলাদেশে অন্য কোনো জায়গায় চলে গিয়েছেন। এখন আপনি যখন যে জায়গায় চলে গিয়েছেন মনে করেন আপনি ঢাকা চলে গিয়েছেন, ঢাকা থেকে, এবং এটাও মনে করেন যে বর্তমান তো অনেক মোবাইল যুগ, কোনো কথা বলতে হচ্ছে সরাসরি কল দিয়ে কথা বলতে পারতেছি, কিন্তু মনে করেন যে এখন মোবাইলের যুগ নাই, মানে এখন কারোর সাথে কথা বলতে হলে চিঠি দিয়ে বলতে হয়, এটা মনে করুন। তো এরকম যদি হয়, মনে করেন আপনি ঢাকার মধ্যে গিয়েছেন, তো আপনি আপনার খুব কাছের একজন মানুষের জন্য, খুব কাছের একজন মানুষের জন্য, আপনার খুব প্রিয় একজন মানুষ, হয়তো বা সেটা আপনার স্ত্রী হতে পারে, হয়তো বা সেটা আপনার যে কোনো কেউ হতে পারে, আপনার একজন প্রিয় মানুষ, এর জন্য আপনি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন যে আপনার খুবের মনের একটা কথা, মানে আমার মনের যেটা অনেক আশা, একটা খুব প্রয়োজনীয় কথা আপনি চিঠির মাধ্যমে আপনার পরিবারের কাছে পাঠালেন। আপনি যখন এক মাস পরে হোক, এক বছর পরে যখন বাড়িতে আসলেন, যদি আপনি আপনার পরিবারের কাছে গিয়ে মনে করেন জিজ্ঞাসা করলেন যে আমি যে এক মাস আগে, এক বছর আগে আমার একটা মনের কথা, আমার একটা খুব প্রয়োজনীয় কথা তোমাদেরকে একটা চিঠির মাধ্যমে পাঠিয়েছিলাম, ওই চিঠিটাকে তোমরা পড়েছ? এখন বিবি বলল যে না, আমি ওই চিঠিটা পড়ি নাই, এবং দেখলো যে ওই চিঠিটা ঘরের কোনায় একটা মানে অনেক ময়লা স্থানের মধ্যে চিঠিটা পড়ে আছে। তাহলে আপনার কাছে প্রশ্ন করি, তখন আপনার মনের মধ্যে কেমন লাগবে? আপনি নিজের একটা খুব প্রয়োজনীয় কথা আপনার প্রিয় মানুষের কাছে পাঠালেন অনেক কষ্ট করে চিঠির মাধ্যমে, আর আপনি এক মাস পরে জানতে পারতেছেন যে ওই চিঠিটা আপনার প্রিয় মানুষটা পড়ে নাই, তখন আপনার কাছে কেমন লাগবে? আজকে আপনার কাছে প্রশ্ন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে সৃষ্টি করেছেন, এই আল্লাহ তাআলা আমাদেরকে একটি বাণী, ওই আল্লাহ তাআলা একটা আমাদের জন্য কালাম কুরআনুল করিম আমাদের জন্য পাঠিয়েছে, আর আমরা মুসলমান ওই কুরআনুল করিমকে পাঠ না করে ঘরের এক কোণে ফেলে রেখেছি, তাহলে আমার আল্লাহ তাআলার কাছে কেমন লাগবে? একটু তো চিন্তা করে দেখুন, সাধারণ দুনিয়া কোনো একটা কাগজ পাঠালে যদি পরিবার মানুষ সে আমল না করে অনেক খারাপ লাগে, আর আমার আল্লাহ তাআলা আমার উদ্দেশ্যে যে কুরআনুল করিম আমাদের জন্য পাঠিয়েছেন যেন আমরা শিক্ষা হাসিল গ্রহণ করি, ওই কুরআনুল করিম যে আমরা পাঠ না করে পড়তেও পারি না, পাঠ করবো দূরের কথা, পাঠ না করে ঘরের কোনায় যে ফেলে রেখেছি, তাহলে আমাদের আল্লাহ তাআলার থেকে কেমন লাগবে? একটু তো চিন্তা করি, আর পাঠ করবো ঘর থেকে, আমরা মুসলমান রয়েছি কিন্তু মাকরা সহকারে কুরআনুল করিম আমরা পাঠ করতে পারি না, আসলে মাকরা সহকারে কুরআনুল করিম পাঠ করতে পারি না, আমরা আমাদের কুরআনুল করিম পাঠ করার সময়ও নেই, খবরের কাগজ পড়ার সময় আছে কিন্তু কুরআন কুশরী খুলে পড়ার সময় নেই, দুনিয়াতে কাজকাম করার সুযোগ সময় আছে কিন্তু কুরআন শরীফ পড়ার সময় নেই, টাকা কামানোর সময় আছে কিন্তু কুরআন শরীফ খুলে দেখার পড়ার সময় নেই, দুনিয়াতে খাওয়া দাওয়া সব কিছু করার সময় আছে কিন্তু কুরআনুল করিম পাঠ করার সময় নেই। আজ আমরা ওই কুরআনুল করিমকে ভুলে গিয়েছি যে কুরআন আমাদের জন্য সুপারিশ করবে, যে কুরআন আল্লাহ তাআলা থেকে আমাদের জন্য মাগফিরাত করবে, যে কুরআন আমাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের জন্য আমাদের সুপারিশ করবে, আর আজ আমরা ওই কুরআনকে ভুলে গিয়েছি, যে কুরআন দেখাও সওয়াব, যে কুরআন চুয়াও সওয়াব, যে কুরআন চুমু দেওয়া সওয়াব, যে কুরআন পড়াও সওয়াব, আর আজ আমরা ওই কুরআন পড়া থেকে অনেক দূরে। একটু চিন্তা করে দেখি, প্রিয় ইসলামী ভাইয়েরা, চিন্তা করে দেখি আমরা হয়তো বা সামান্য ইংলিশ একটু ভালো আসার জন্য ইংলিশ কোর্স করে থাকি, অনেক কিছু করতে হ্যাঁ ভালো যদি প্রয়োজন হয়, কিন্তু যে কুরআন আল্লাহ তাআলা আমার জন্য পাঠিয়েছে ওই কুরআন যা আমি পাঠ করতে জানি না আমার কি অবস্থা হবে। আর সাধারণ দুনিয়াবি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অনেক টেনশন অনেক চিন্তা, কিন্তু যে কবরের মধ্যে আমার যে পরীক্ষা রয়েছে এটার কি টেনশন রয়েছে, যে আল্লাহ তাআলার দরবারে আমার থেকে জবাব দিতে হবে এটার কি টেনশন রয়েছে, এটার কি চিন্তা রয়েছে? দেখা যাবে কোনো টেনশনই নাই, কোনো চিন্তাই নাই, যেমন ইচ্ছা যেমন ইচ্ছা, শুধু ইয়ং বয়স রয়েছে এখন মনের মতো যা কিছু করার করে নি। নয় প্রিয় ইসলামী ভাইয়ের, একমাত্র এই যে গুনাহের কাজ, এই যে কুরআনের কারে পাঠ না করা, এগুলো আমার দ্বারা হচ্ছে না, একটা কারণ যে আল্লাহ তাআলার বয় আমার থেকে চলে গিয়েছে, আল্লাহ তাআলার বয় আমার দিকে চলে গিয়েছে। কিন্তু কুরআনুল করিমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা আল্লাহ তাআলাকে বয় করি। যেমন সূরা নিসা এর পারা মধ্যে রয়েছে, যেমন পাঁচ এর মধ্যে রয়েছে, আর নিশ্চয়ই আমি তাকিদ দিয়েছি তাদেরকে যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে, এবং তোমাদেরকেও যেন তোমরা আল্লাহকে ভয় করতে পারো। অপর এক আয়াতের মধ্যে বলা হচ্ছে সরাসরি আমাদেরকে উদ্দেশ্য করে, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সরল কথা বলো। অপর এক আয়াতের মধ্যে বলা হচ্ছে, হে মানব জাতি নিজ রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। অপর এক আয়াতের মধ্যে বলা হচ্ছে, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমনইভাবে তাকে ভয় করা অপরিহার্য, এবং কখনো মৃত্যুবরণ করো কিন্তু মুসলমান হয়ে। হে প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমরা চিন্তা করি আমরা মুসলমানদের জন্য কুরআনুল কারীমের মধ্যে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি উদ্দেশ্য করে বলেছেন, হে ইমানদারগণ আল্লাহ তাআলাকে ভয় করো, কিন্তু আজ আমরা নিজে নিজেকে প্রশ্ন করি, আজ আমরা কতটুকু আল্লাহ তাআলাকে ভয় করি? যেমন আমরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান ইনাদের জীবনের দিকে যদি তাকাই, তারা আল্লাহ তাআলাকে ভয় করার মাত্রা কতটুকু ছিল এগুলো যদি বর্ণনা করতে যাই সময় চলে যাবে, কিন্তু আমার বর্ণনা শেষ হবে না। যেমন আমাদের উৎসাহের জন্য কুরআনুল কারীমের বয় আসার জন্য বলতেছি, হযরত সাইয়েদেনা বারা বিন আজির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমরা সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একটি জানাজায় শরীক ছিলাম, তিনি কবরের পাশে বসে এতই কান্না করলেন যে তার পবিত্র চক্ষুদ্বয় থেকে বের হয়ে আসা অশ্রুতে মাটি ভিজে গেছে। অতঃপর এরশাদ করলেন, হে ভাইয়েরা এই কবরের প্রস্তুতি গ্রহণ করো। অপর এক বর্ণনার মধ্যে এসেছে যে হযরত সাইয়েদানা আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, হযরত ইবনে উমর এবং হযরত উবাইদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরবার গিয়ে আবেদন জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমাদের কিছু বলুন। তখন তিনি কান্নার মধ্যে ডলে পড়লেন আর বললেন, এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে তশরিফ এনে বললেন, আমাকে যেতে দাও আমি আল্লাহর ইবাদত করব। আমি বললাম, আমার নিজের বাসনার চেয়ে আপনার আল্লাহর নৈকট্যে যাওয়া আমার কাছে অধিক প্রিয়। তারপর তিনি ঘরের এক কোণায় দাঁড়িয়ে গেলেন আর কান্না করতে লাগলেন, তখন উজু করে কুরআন তেলাওয়াত আরম্ভ করে দিলেন, পুনরায় কান্না করতে লাগলেন, এমনকি তার দুই চোখ দিয়ে বেরিয়ে আসা অশ্রু মাটিতে পড়তে থাকে। এমন সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কান্না করতে দেখে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাতাপিতা আপনার জন্য কুরবান, আপনি কান্না করছেন কেন? অথচ আপনার কারণে তো পূর্বের ও পরের সকল মানুষের গুনাহসমূহ মাফ হয়ে যায়। তিনি জবাবে বললেন, তবে আমি কি শুকর গুজার বান্দা হব না? আমাকে কান্না করাই কে বাধা দিতে পারে, যেহেতু আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, নিশ্চয়ই আসমান সমূহ ও জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের পরস্পর পরিবর্তনগুলোর মধ্যে নির্দেশনাবলী রয়েছে বিবেকবানদের জন্য। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়ের, অতঃপর এরশাদ করলেন, হে বেলাল চোখের পানি জাহান্নামের আগুনকে নিবাতে পারে, তাদের জন্য ধ্বংস যারা আয়াতটি পাঠ করে কিন্তু আয়াতটি নিয়ে মোটেও ভাবে না। হে প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, যেমন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেন, হযরত সাইয়েদনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম যখন নামাজের জন্য দাঁড়াতেন তখন আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার কোফে তিনি এমন ভাবে কান্নাকাটি করতেন যে তার বুকে সৃষ্টি হওয়া গড়গড় শব্দের আওয়াজ এক মাইল দূর পর্যন্ত শোনা যেত। হযরত সাইয়েদনা দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মানুষদের নসিহত করার জন্য এবং তাদেরকে আল্লাহ ভীতি, আল্লাহ তাআলার ভয় ঢুকিয়ে দেওয়ার জন্য তিনি ঘর থেকে বের হলেন। তার বয়ানের সময় 40,000 লোক ওইখানে ছিল। তার প্রভাবময়ী বয়ানের প্রভাবে তাদের মধ্যে এমন বাবা বেগের সৃষ্টি হয়ে যায় যে সেই কান থেকে 30,000 লোকই আল্লাহ তাআলার ভয়ে চোট সহ করতে না পেরে মৃত্যুর কোলে ডুলে পড়ল। আল্লাহ তাআলার ভয় কেমন তাদের ছিল। হযরত সাইয়েদনা ইয়াহিয়া আলাইহিসসালাম যখন নামাজের জন্য দণ্ডায়মান হতেন তখন তিনি আল্লাহর ভয়ে এতই কান্না করতেন যে গাছগাছালি এবং মাটির ডেলাগুলো তার সাথে সাথে কান্না জুড়ে দিত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শ্রবণ করলেন তো যে আল্লাহ তাআলার অলিরা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অনেক সাহাবারা এবং খুদ আল্লাহ তাআলার নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার ভয়ে কেমন কান্নাকাটি করত। তাদের কান্নাকাটি দেখে আসমান, জমিন, গাছপালা পর্যন্ত কান্নার মধ্যে লিপ্ত হয়ে যেত। এমনকি উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন কান্না করতেন দেখা যেত যে তার দাড়ি মুবারক ভিজে যেত কান্না করতে করতে। যে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আসছে, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আর এই উমর ফারুক আজম দুনিয়াতে থাকা অবস্থায় সার্টিফিকেট পাওয়ার পরেও তার কান্নার এই অবস্থা। আর আজ আমরা মুসলমান গুনাহের পর গুনাহ করছি কিন্তু আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করা দূরের কথা, আরো হেসে হেসে আমরা গুনাহ করি। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, তাই আমাদের উচিত এই আল্লাহ তাআলার ভয় আমাদের মনের মধ্যে আনা, কারণ যার মনের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে না তার মনের মধ্যে দিন দিন গুনাহের পরিমাণ বেড়ে যায়, আর যার গুনাহের পরিমাণ দিন দিন বেড়ে যায় তার অন্তর কঠোর হয়ে যায়, আর যার অন্তর কঠোর হয়ে যায় সে আল্লাহ তাআলার রহমত থেকে অনেক দূরে চলে যায়। যার মধ্যে আল্লাহ তাআলার রহমত নেই তাহলে সে কিভাবে তার দুনিয়া কামিয়াব হবে আর কিভাবে তার আখিরাত কামিয়াব হবে? এর জন্য প্রয়োজন নিজের অনেক চেষ্টা, এর জন্য প্রয়োজন একটা ভালো পরিবেশ, যেই পরিবেশ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিচ্ছে, যে দাওয়াত যে মাদানে পরিবেশের বরকতে আল্লাহ তাআলার ভয় নসিব পয় এবং আলহামদুলিল্লাহ ইসলামী ভাই আল্লাহ তাআলার ভয় নিজের মনের মধ্যে এনেই এবং গুনাহ থেকে দূরে সরে নিজের মধ্যে ন্যাক আমলের, নিজের মধ্যে সুন্নতের রঙের রঙিন করানোর চেষ্টা করে থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও এই মাদানী পরিবেশে আজীবন সম্পৃক্ত থাকার সেই তৌফিক দান করুক। এবং আলহামদুলিল্লাহ মাদানী কাফেলা রয়েছে যেখানে যাওয়ার বরকতে নিজের মনের মধ্যে আল্লাহ তাআলার কোপ, সুন্নতের আমল, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয় এবং এই মাদানী কাফেলার মধ্যে আমাদেরকেও সফর করার এবং মাদানী নামতের উপর আমল করার সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মুবাল্লিগ হব সুন্নতের, খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।